শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা এবং ভারতে রাত 9:30। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
অস্ট্রেলিয়ার সরকার মিয়ানমার 5 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
রয়েছে মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে এক মানহানি মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
রয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে অভিবাসী বহর নিয়ে একটি প্রতিবেদন।
যেভাবে ক্যারাভানটাকে হ্যান্ডেল করা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এটা নির্বাচনকে কেন্দ্র করে হ্যান্ডেল করা হচ্ছে সরকারি মহল থেকে।
আরও রয়েছে নিয়মিত ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার। তবে প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সরকার কবিরউদ্দিন। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িব এরদোয়ান বলেছেন আজ মঙ্গলবার, যুক্তরাষ্ট্র নিবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগজির প্রাণনাশ ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যারাই এর জন্য দায়ী তারা এবং সেই সঙ্গে যেই এর জন্য হুকুম জারি করে থাকুক না কেন, এই সববারই শাস্তিবিধান হতে হবে। দেশের সংসদে দেওয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট খাশোগজি যেদিন কিনা ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন, তার আগের দিনের বিবরণ থেকে শুরু করে সবিস্তার সব ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দলবদ্ধভাবে বেশ কিছু লোক বিমানযোগে ইস্তাম্বুলে গিয়ে পৌঁছেছিল কনসুলেটে খাশোগজির সঙ্গে কথা বলার জন্যে, এবং ওখানকার বৈদ্যুতিন নজরদারি সিস্টেম থেকে হার্ড ড্রাইভ সরিয়ে ফেলা হয়েছিল। এরদোয়ান বলেন, খাশোগজির বাগদত্তা খাদিজা চঙ্গিজ কনসুলেটের বাইরে তাঁর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বেশ কয়েক ঘণ্টা যাবৎ, এবং তারপর তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তিনি জানান, খাশোগজিকে জোর করে কনসুলেটের ভেতরে আটকিয়ে রাখা হয়েছে, জীবন তাঁর বিপন্ন। এরদোয়ান বলেন, সৌদি আরব গোড়াতে যেভাবে দাঁড়ি করেছিল সেই মতো খাশোগজি ওই কনসুলেট ভবন থেকে বের হননি কখনোই। এই মাত্র গত সপ্তাহেই সৌদি আরব স্বীকার করে যে তিনি মারা যান কনসুলেটের ভেতরেই। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আজুবের বলেছেন, অক্টোবরের 2 তারিখে সংঘটিত সাংবাদিক খাশোগজির হত্যা নিয়ে সর্বাত্মক তদন্ত চালানো হবে। খুন হবার সপ্তাহখানেক আগে এক সম্মেলনে উপস্থিত খাশোগজি মন্তব্য করেছিলেন, পরিবর্তন আসবে ঠিকই, তবে সেটা আসবে একান্তভাবেই স্বৈর শাসকের মারাত্মক ভুলের কারণে। ইতিমধ্যে সৌদি আরবের বিনিয়োগ সম্মেলন পূর্ব পরিকল্পিত কর্মসূচি মোতাবেক শুরু হয়েছে। রিয়াধে অনুষ্ঠিত ওই বিনিয়োগ সম্মেলন উচ্চপদস্থ বেশ কিছু ব্যবসাপতি সরকারি কর্মকর্তা বর্জন করছেন খাশোগজির হত্যার প্রতিবাদ জানাতে। মধ্যাঞ্চলবর্তী আমেরিকার অভিবাসীদের একটি কাফেলা এখন এগিয়ে আসছে সামনের পানে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদি নির্বাচনের দিনও ঘনিয়ে আসছে দ্রুত। কারো কারো কাছে কাফেলার এই অগ্রযাত্রা রাজনৈতিক কোনো বারতা তুলে ধরতেও পারে নির্বাচনের প্রেক্ষিতে। অবৈধ অভিবাসন প্রতিরোধকল্পে আইনবিধি জোরে সোরে বলবতের লক্ষ্য নিয়ে কর্মরত আমেরিকান অভিবাসন সংস্কার ফেডারেশনের প্রেসিডেন্ট ড্যান স্টাইন বলছেন, রাজনৈতিক দিক দিয়ে এটাকে নির্বাচনী পালাবদলের অশনি সংকেত বলে মনে করা যেতে পারে। এর চেয়ে জোরদার আর কী হতে পারে যে অনিয়ন্ত্রিত অঢেল এক জনজোয়ার প্রচণ্ড শক্তিতে এসে ঢুকে পড়ছে আপনার দেশের ভেতরে। সোমবার নাগাদ এ কাফেলায় লোকসংখ্যা বেড়ে দাঁড়ায় 7,000-এর বেশি। এদের বেশিরভাগই হন্ডুরাসের লোক, নিজ দেশের সহিংসতা আর দারিদ্র্যের নিপীড়ন থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে এসে আশ্রয় পেতে চাইছেন যুক্তরাষ্ট্রে। সদ্য সমাপ্ত সপ্তাহান্তে এরা গুয়েতেমালার সীমানা টপকিয়ে মেক্সিকো সীমান্তের বেড়া ডিঙিয়ে পুলিশের দাঙ্গা প্রতিরোধ রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে এসেছে আরও সামনের পানে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের এ কাফেলাকে আপৎকালীন জাতীয় জরুরি অবস্থারূপে অভিহিত করেছেন টুইট বার্তায়। ইতিমধ্যে জাতিসংঘের 45 জনেরও বেশি শরণার্থী কর্মী মেক্সিকোর চিয়াপাস রাজ্যের তাপাচুলাস পৌঁছেছেন দেখভাল করবার জন্যে। বলছেন, আগের দিনগুলোর চেয়ে পরিস্থিতি তুলনামূলকভাবে অনেকখানি শান্ত। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন যে 1987 সালের মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি হতে বের হয়ে আসতে চাইছেন তার ব্যাখ্যা তুলে ধরতে তাঁর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। বল্টন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সঙ্গে দেখা করেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বল্টনের দুদিনব্যাপী সফরের কথায় সাধুবাদ দিয়ে বলেছেন, ছোটখাটো বিষয় নিয়ে কথা বলেও দুদেশের সম্পর্ক ভালো করতে সাহায্য হতে পারে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন বলেছেন, তাঁর মস্কো সফরের লক্ষ্য হল রাশিয়ার সঙ্গে নিরাপত্তা সম্পর্ক আরও জোরদার করার ট্রাম্প দায়বদ্ধতার বাস্তবায়ন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
অস্ট্রেলিয়া সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতা চালানোর দায়ে মিয়ানমার 5 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অর্থনৈতিক এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকায় অস্ট্রেলীয় হাইকমিশন মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেরি স্পেনের একটি লিখিত বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়েছে, যাতে তিনি মিয়ানমারের ওই 5 সামরিক কর্মকর্তার বিরুদ্ধে নেয়া ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। ওই নিষেধাজ্ঞার আওতায় যে সকল সেনা কর্মকর্তারা পড়েছেন তারা হলেন আং কাও জ, মং মং সো, অং অং থান ও এবং থিন মং সো। ঢাকায় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, নিষেধাজ্ঞার কবলে পড়া সেনা কর্মকর্তাদের মধ্যে শক্তিধর একজন লেফটেন্যান্ট জেনারেলও রয়েছেন। অভিযোগ রয়েছে, তিনি রাখাইনে নৃশংস ক্লিয়ারেন্স অপারেশন পরিচালনা করেছিলেন। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত আরো 1.5 কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। রোহিঙ্গাদের জন্য এ পর্যন্ত ইউ 6.5 কোটি ইউরো সহায়তা দিয়েছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে মানহানি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার জামিন আবেদন নাকচ করে দেয়া হয়। সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তির ঘটনায় গতরাতে তাঁকে ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রবের বাসা থেকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী। মতিউর রহমান চৌধুরীর রিপোর্টটি শুনবেন বিশ্ব সংবাদের পর আমাদের মূল অনুষ্ঠানে। বাংলাদেশে 8টি বাম রাজনৈতিক দলের মোর্চা বাম গণতান্ত্রিক জোট অভিযোগ করেছে, সরকার বিরোধী দলের নেতাকর্মীদের নামে গায়েবী ও মিথ্যা মামলা দিয়ে দৌড়ঝাঁপের মধ্যে রেখে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম তার রিপোর্টে।
মঙ্গলবার ঢাকায় জোটের গণ অবস্থান কর্মসূচি থেকে নেতারা অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, তামাশার নির্বাচন গ্রহণ করা হবে না। অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানিয়েছেন জোটের নেতারা। তারা জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন এবং সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তন সহ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারেরও দাবি জানান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সামনে নির্বাচন, কিন্তু সংবিধান অনুযায়ী নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি। তিনি নির্বাচনী পরিবেশ সৃষ্টির জন্য অবিলম্বে জোটের দাবি মেনে নেয়ার আহ্বান জানান। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন সাম্প্রতিক আলোচনার প্রতি সাধুবাদ দিয়ে বলেছেন, আশাবাদী তিনি এ পথ ধরেই আফগানিস্তানে শান্তি আসবে বলে মনে হচ্ছে। বলেন, এতে করে আঞ্চলিক সংযোগ প্রশস্ত হবে, অর্থনৈতিক সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে ভাষণ দানকালে ইমরান খান আফগানিস্তানের ব্যাপারে সমঝোতা প্রতিনিধি হিসেবে কার্যরত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জলমে খলিলজাদের সঙ্গে এ মাসের গোড়ার দিকে কাতারে তালেবানদের রাজনৈতিক আলোচকদের যে বৈঠক হয়েছিল তার উল্লেখ করেন। সোমালিয়ার উত্তরাঞ্চলবর্তী সুল এলাকায় পরস্পর প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া লড়াকুদের মধ্যেকার সংঘাতে কম হলেও 60 ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে। সামুদ্রিক ঘূর্ণি ভিলা আজ মঙ্গলবার ভূমিভাগে পৌঁছিয়ে আঘাত হানবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরবর্তী উপকূল ভাগ বরাবর। বিপজ্জনক ঝোড়ো হাওয়া লেপটে থাকা এ ঘূর্ণি বেশ শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চলগুলো এর প্রভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে প্রচণ্ড বর্ষণ, ভূমিধস, চলকে ওঠা বন্যার ঢল দেখা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার থেকে বলা হচ্ছে, ঘণ্টায় 215 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া নিয়ে ভিলা, মাজালটান এবং পুয়োচো ভেলাট্টা নামের ভূমিভাগে দুটোয় আছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। বিশ্ব সংবাদ প্রচার আপাতত এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার, 1575 কিলোহার্টজ এবং ফেসবুকে। আপনারা একটু আগে আমাদের বিশ্ব সংবাদে শুনেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ব্যারিস্টার মইনুল হোসেনকে এক মানহানি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এবার মতিউর রহমান চৌধুরীর কাছে শুনুন বিস্তারিত।
সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তির ঘটনায় গত রাতে তাকে ঐক্যফ্রন্ট নেতা আসম আব্দুর রবের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। দুটি মামলায় উচ্চ আদালত আগাম জামিন দিলেও রংপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার পরদিন ব্যারিস্টার মইনুল হোসেন মাসুদা ভাট্টিকে ফোন করে এবং 71 টেলিভিশনের উপস্থাপককে চিঠি লিখে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। মাসুদা ভাট্টি প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। গত 16 অক্টোবর একটি টক শোতে মাসুদা ভাট্টির এক প্রশ্নের জবাব দিতে গিয়ে ব্যারিস্টার মইনুল হোসেন যে জবাব দেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়। মাসুদা ভাট্টি তাকে প্রশ্ন করেছিল,
আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে, এই ঐক্যফ্রন্টে আপনি যে হিসেবে উপস্থিত থাকেন, আপনি বলেছেন একজন নাগরিক হিসেবে উপস্থিত থাকেন, কিন্তু অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বলা হচ্ছে যে আপনি জামাতের প্রতিনিধি হয়ে ওখানে উপস্থিত থাকেন, এটি একটি প্রশ্ন, আপনি কি আসলে জামাতের প্রতিনিধি হয়ে ওখানে উপস্থিত থাকেন কিনা?
দুঃসাহস, শুনেন, আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আপনার চরিত্রহীন বলে আমি মনে করতে চাই। আমার সঙ্গে জামাতের কোনো কানেকশনের কোনো প্রশ্ন নাই। আপনি এই প্রশ্ন করেছেন আমার জন্য অত্যন্ত বিব্রতকর।
গত সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার মইনুল হোসেনের সমালোচনা করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিবাদ করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করার করবে, আপনারা মামলা করেন, আমরা যা করার করব। মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মইনুল হোসেনকে গ্রেপ্তার করা জরুরি ছিল। জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ডক্টর কামাল হোসেন এক বিবৃতিতে সরকারের নেয়া সাম্প্রতিক পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচর কতটুকু প্রস্তুত রোহিঙ্গাদের জন্য, কি সুযোগ সুবিধা রয়েছে সেখানে, জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল।
ভাসানচর কতটুকু প্রস্তুত রোহিঙ্গাদের জন্য, গড়ে উঠেছে কি বা সুযোগ সুবিধা, এরকম অনেক প্রশ্নে কৌতূহলের কেন্দ্রবিন্দুতে ভাসানচর। মূলত 1 লক্ষ রোহিঙ্গাকে অস্থায়ীভাবে আশ্রয় দিতে ভাসানচরের 1500 এলাকা জুড়ে করা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে 13 কিলোমিটার বেড়ি বাঁধ। নির্মাণ করা হয়েছে 120টি গুচ্ছ গ্রাম বা ক্লাস্টার। প্রতিটি ক্লাস্টারে রয়েছে 12টি বড় টিনশেড, 4 তলা বিশিষ্ট একটি করে আশ্রয়কেন্দ্র ও একটি করে পুকুর। সম্প্রতি ভাসানচর পরিদর্শন করেছেন টেকনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোটেকশন সাবকমিটির একটি প্রতিনিধি দল। ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেন ওই প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ সরকারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
নিঃসন্দেহে বর্তমানে রোহিঙ্গারা যে ঘরবাড়িগুলোতে আছে, আমাদের জাতিসংঘ সহ বিভিন্ন প্রতিষ্ঠান যে ঘরবাড়িগুলো গড়ে তুলেছেন সেগুলোর তুলনায় অনেক টেকসই, অনেক সুন্দর এবং আরামপ্রদ, অধিকতর আরামপ্রদ, কোনো সন্দেহ নেই। প্রতিটি ঘরে দুপাশে 8 পরিবার, 16 পরিবার বাস করতে পারবে। এই ব্যারাকের এক অংশ হচ্ছে আপনার কমিউনিটি কিচেন, 8টি করে দুপাশে 16টি আপনার রান্নার জন্য চুলা আছে, আর অন্য পাশে হচ্ছে ওয়াশ ফেসিলিটি। ওয়াশ ফেসিলিটি আবার আমাদের আমরা দেখেছি যে এটিও সেগ্রিগেট করা, নারী পুরুষের আলাদা ওয়াশ ফেসিলিটি। এটি সেমি পাকা, উপরে টিন, এবং এটি ভূমি থেকে কয়েক ফিট উপরে, সো দ্যাট যদিও পুরো এলাকাটি বাঁধ দিয়ে সংরক্ষিত, এটি যাতে সমুদ্রের জোয়ারের পানি ভিতরে ঢুকতে না পারে, তারপরেও সতর্কতা হিসেবে এটিকে আবার কয়েক ফিট উপরে স্থাপন করা হয়েছে।
ভাসানচরে তৈরি করা হয়েছে প্রায় 20,000 ফুট পাকা সড়ক, স্থাপন করা হয়েছে সোলার প্যানেল, মোবাইল ফোন টাওয়ার ও ইন্টারনেট সংযোগ। রয়েছে কৃষিকাজ, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, গবাদি পশু পালন, ব্যবসা বাণিজ্য, প্রশিক্ষণ, কর্মসংস্থান সহ নানা সুযোগ।
পুরো দ্বীপটি আসলে 1,000 একর। এটি মূলত যে এলাকায় ব্যারাক হাউস করা হয়েছে এটি প্রায় 1500 একরের মতো জায়গা। এটিকে আপনার বাঁধ দিয়ে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সমুদ্রের জোয়ার থেকে রক্ষা করার জন্য। তো যে বাঁধটি নির্মাণ করা হয়েছে বাঁধের বাইরে এবং ভিতরে অনেকটা সার্কুলার একটা আপনার বৃত্তাকার লেক তৈরি হয়ে গেছে। ভিতরেরটি মিঠা পানির লেক, বাইরেরটি হয়তো লোনা পানির লেক হবে। তো ভিতরের যে মিঠা পানির লেকটি এটি মাছ চাষের জন্য খুব উপযোগী। আবার ব্যারাক হাউসগুলো কতগুলো ক্লাস্টারে ভাগ করা হয়েছে, প্রত্যেকটি ক্লাস্টারের মধ্যেই একটা পুকুর আছে। এই পুকুরটিও সৌন্দর্য বর্ধন করেছে, যেমনিভাবে তেমনিভাবে তাদের যারা ওখানে যাবেন রোহিঙ্গারা তাদের জন্য গোসলের জন্য কিংবা ব্যবহারের জন্য কিংবা ইভেন যদি আল্লাহ না করে কোনো রকম যদি অগ্নি দুর্ঘটনা ঘটে সে পানির জন্য এগুলো ব্যবহার করা যাবে, মাছ চাষ করা যাবে।
নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র, নৌবাহিনীর সম্মুখ ঘাঁটি, এমনকি হেলিপ্যাডও স্থাপন করা হয়েছে বাসাঞ্চরে। টেকনিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড প্রোটেকশন সাবকমিটি বাসাঞ্চর পরিদর্শন শেষে ইতিবাচক প্রতিবেদন দিয়েছেন বলে জানিয়েছেন মিজানুর রহমান।
তারা ওখানে যাওয়ার আগে তাদের যে অনুভূতি বা তাদের যে চিন্তা ছিল ওখানে যাওয়ার পরে সেটির অনেক পরিবর্তন ঘটেছে। তারা দেখেছে যে হ্যাঁ, এটি হ্যাবিটেবল, থাকার জন্য, মানুষের বসবাসের জন্য উপযোগী। তো তাদের আরও কিছু কনসার্ন আছে, সেটি হচ্ছে যে সেখানকার নিয়ে যাওয়ার পরে ধরুন একটা উদাহরণ তারা বলেছে যে ধরুন চিকিৎসার ক্ষেত্রে রেফারেল সিস্টেমটা কি হবে।
বাসাঞ্চরে রোহিঙ্গাদের স্থানান্তর প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপপ্রধান সহকারী মন্ত্রী এলিস ওয়েলস বলেন,
We expect that the United Nations will be making a full technical assessment of the island. I think that as long as the Rohingya have the right to voluntarily participate in this program to move to Bassanchar and that the technical requirements are met, the international community would be supportive, but this is a process that's still under consideration and under study.
শিগগিরই রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে বাসাঞ্চর পরিদর্শন করানোর চিন্তা ভাবনা করছে সরকার। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, কক্সবাজার।
ভারতের শীর্ষ আদালত দিওয়ালি বা দীপাবলির আগে বাজি পোড়ানোর জন্য সময় নির্ধারণ করে দিয়েছে। বাজির ব্যবহারে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিস্তারিত শুনুন কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের কাছে।
বাজি পোড়ানো যাবে শুধু রাত 8টা থেকে 10টা পর্যন্তই। পাশাপাশি অনলাইনে আতশবাজি কেনাবেচার উপরও নিষেধাজ্ঞা সম্পূর্ণ জারি করেছে দেশের শীর্ষ আদালত। ক্রিসমাস ও নিউ ইয়ার্স ইভের সময়ও বাজি পোড়ানোর সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাত 11:45 থেকে 12:45 পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। বাজি প্রস্তুতকারকদের জীবন জীবিকা এবং সারা দেশের 130 কোটি মানুষের স্বাস্থ্য, এই দুটি বিষয়ের মধ্যে সামঞ্জস্য রেখেই রায় দেওয়া হবে বলে এর আগেও জানিয়েছিল সুপ্রিম কোর্ট। বাজি প্রস্তুতকারকদের দাবি ছিল সম্পূর্ণ নিষিদ্ধ না করে নিয়ন্ত্রণ করার কথা ভাবা হোক, তারই পরিপ্রেক্ষিতে আজকের এই রায় বলে মনে করা হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পশ্চিমবঙ্গে দুর্গোৎসব শেষ হলো প্রতিমা বিসর্জনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। তবে সেই শোভাযাত্রার অর্থায়ন নিয়ে রয়েছে নানা আলোচনা সমালোচনা। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার নানা দিক জানতে কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন তাওহিদুল ইসলাম।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে বাঙালি হিন্দুদের দুর্গাপুজো ক্রমেই এক বিশাল সরকারি উৎসবে পরিণত হয়েছে। সেই উৎসব আজ শেষ হল প্রতিমা বিসর্জনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। সেই বিষয় নিয়ে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। যেমনটা আমরা বলছিলাম যে আজ প্রতিমা বিসর্জনের এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শেষ হয়েছে, সে সম্পর্কে যদি আমাদেরকে কিছু জানান।
আসলে আনুষ্ঠানিকতা শেষ হয়েছে মানে দুর্গাপুজোটা বলতে গেলে বিসর্জনের পরেই শেষ হলো, আজকে পর আর কোনো বিসর্জন হবে না। কিন্তু এর পরেও কিন্তু লক্ষ্মী পুজো আছে, তারপরে কালী পুজো আছে, তারপর দেওয়ালি, কালী পুজোর সঙ্গে সঙ্গে প্রায় দেওয়ালি এবং জগদ্ধাত্রী পুজো দিয়ে এবারে এই পুজো উৎসবের যে এটা শেষটা সেইভাবে হয়। আজকের বিসর্জনের মিছিলে যেটা হয়েছে সেটা হলো যে 3 বছরে পড়লো এবারে বিসর্জনের এই মিছিল, যেটাকে দুর্গা কার্নিভাল নাম দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার উৎসাহেই এটা হচ্ছে। প্রত্যেকবারের থেকেই প্রত্যেকবার কিন্তু আরো বেশি বাড়ছে এই এটার বর্ণাঢ্যতাও বাড়ছে, আর সেই সঙ্গে বাড়ছে প্রতিমার সংখ্যা। যেমন গতবার পর্যন্ত ছিল, প্রথমবারে ছিল বোধহয় 29টি প্রতিমা, গতবারে 50টির কাছাকাছি, এবারে 74টি প্রতিমা ওরা শোভাযাত্রায় দেখিয়েছে এবং সেটা তারপরে বিসর্জনের জন্য নিয়ে গিয়েছে।
আপনি জানালেন এই শোভাযাত্রায় 74টি পুজো কমিটি তাদের প্রতিমা নিয়ে অংশগ্রহণ করেছে, এদের আসলে বাছাই করা হয় কিভাবে?
হ্যাঁ, আসলে সেটাও একটা প্রক্রিয়াটা খুব একটা যে স্বচ্ছ তা নয়, কারণ 3000টি পুজো মোটামুটি ভাবে কলকাতায় হয়। সেই 3000 পুজোর মধ্যে থেকে 74টিকে বেছে নেওয়া হয়েছে। সরকার নানান বিষয়ে, পশ্চিমবঙ্গ সরকারের একটা কমিটি কমিটি মানে নানান দিক থেকে নিয়ে সেই কমিটি গঠন করা হয়েছে, কেউ মন্ত্রী আছেন তার মধ্যে এবং সরকারের স্নেহধন্য কিছু ব্যক্তি নানান বিষয়ে যারা নাম করেছেন, কবি, সাহিত্যিক, তারপর ফিল্ম আর্টিস্ট, এদের সবাইকে নিয়ে একটা কমিটি করা হয়েছে। সেই কমিটি যেই 72টা পুজো দেখে তাদের কোনো না কোনো ভাবে খুব মানে প্রশংসা করেছেন, তাদেরই এই মিছিলে অংশগ্রহণ করতে ডাকা হয়েছিল।
এই প্রতিমা বিসর্জনে পশ্চিমবঙ্গের মানুষ ছাড়াও অন্যান্য রাজ্য অথবা বিদেশের অতিথিরা কি অংশ নিয়েছিলেন?
আসলে অন্যান্য রাজ্য থেকে কেউ আসেনি, পশ্চিমবঙ্গেই তো বা কলকাতাতেই প্রচুর অন্য রাজ্যের মানুষ আছেন, নানান জায়গার মানুষ এখানে কাজ করতে আসেন, তারা থাকেন এবং তারা কলকাতা হয়ে গেছেন। সেই সঙ্গে তারা তো বেশ কিছু এসেছিলেন, 30,000 লোকের ওখানে ব্যবস্থা হয়েছিল। ওখানে বলতে রেড রোডে, কলকাতার একেবারে ঠিক কেন্দ্রস্থলে রেড রোড, কলকাতার ওপর দিয়ে চলে গেছে গড়ের মাঠের ওপর দিয়ে, সেই রেড রোড, বিশাল রেড রোড, একপাশে ফোর্ট উইলিয়াম আর একপাশে গড়ের মাঠ, সেইখানেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এখানেই এই রেড রোডেই কিন্তু কলকাতার বা পশ্চিমবঙ্গের যত বড় শোভাযাত্রা গুলো এখানেই হয়, প্রজাতন্ত্র দিবসের, স্বাধীনতা দিবসের যে উৎসব এখানেই পালিত হয়। তো সেখানে 30,000 লোকের বসার জন্য চাদোয়া এবং রীতিমতো মেড়া বেঁধে সুন্দর করে করা হয়েছিল ব্যবস্থা। আর মাঝখানে যেখানটায় বিশিষ্ট অতিথিরা এবং মন্ত্রীরা বা মুখ্যমন্ত্রী নিজে এবং তার পাশে যে ফিল্ম আর্টিস্টরা যারা তারা বসেছেন, আর বিদেশীয় অভ্যাগত যারা তাদের জন্য ব্যবস্থা হয়েছিল। অভ্যাগত বলতে এখানে যে কলকাতায় যারা বিদেশি দূতাবাসে কাজ করেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছে, সপরিবার এবং সবান্ধব। এছাড়া কলকাতার যে সমস্ত হোটেলগুলোতে বিদেশি অতিথিরা এসে ওঠেন সেইখানেও সবাইকে সরকারের তরফে গিয়ে ব্যক্তিগতভাবে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে যে এটা যদি আপনারা দেখতে আসেন, এটা বাঙালির সংস্কৃতির একটা অঙ্গ, পশ্চিমবঙ্গে আপনারা যখন এসছেন তখন এটা আপনারা দেখলে ভালো লাগবে, এরকম ভাবে তাদের বলা হয়েছে। এবং ওরা আশা করেছিলেন 1,000-1,500 বিদেশি অতিথি হবে, ততটা হয়নি, তবে বেশ কিছু অতিথি গিয়েছেন। এবং মাঝখানে যে মণ্ডপটি সাজানো হয়েছিল সেটি রাজবাড়ির আদলে, মানে জমিদার বাড়ির আদলে সাজানো হয়েছে, খুবই বর্ণাঢ্য ব্যাপার, প্রচুর টাকা খরচা হয়েছে।
এই আয়োজন করতে আপনি যেমনটা বলছিলেন যে সরকারের প্রচুর অর্থ ব্যয় হয়, তা নিয়ে কি কোনো মহল থেকে কোনো প্রশ্ন উঠেছে এখন পর্যন্ত?
হ্যাঁ, প্রশ্ন তো উঠবেই, কারণ সরকারি কোষাগার থেকে এই অর্থ যাচ্ছে করদাতাদের টাকায়। তো করদাতাদের তো আছেই প্রশ্ন করার অধিকার, কিন্তু এখানে করদাতারা তো গিয়ে প্রশ্ন করতে পারেন না, আমি তো সোজা গিয়ে বলতে পারবো না যে কেন এটা হচ্ছে। তাই সরকারের যে কোনো এই ধরনের সমালোচনার জন্য বিরোধী দলগুলোর থেকে কিছু কিছু আপত্তি তো ওঠেই এবং তারা বলেন, যেমন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ, তিনি বলেছেন যে এটা খুব অন্যায় হচ্ছে এরকম ভাবে সরকারি অর্থ ব্যয় করা। আর আমরা প্রশ্ন করেছিলাম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই এর কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেবকে, তিনিও এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে এই বাঙালির সংস্কৃতি দেখানোর জন্য আমাদের এই ধরনের পুজো উৎসব বা এই ধরনের শোভাযাত্রার আয়োজন করার কোনো মানে হয় না। আমরা প্রবীর দেবের কথা একটু শোনাব।
বাংলা সংস্কৃতি বিশ্ব দরবারে বহু আগে পৌঁছে গেছে, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু মানুষেরা এখানে পশ্চিমবঙ্গের সংস্কৃতি তারা বহু আগে বিশ্বের দরবারে পৌঁছে গেছে, এটার মাধ্যমে পৌঁছানোর কোনো ব্যাপার নেই। এটা কারণ এখন আমাদের দুর্গা পুজো আমাদের একটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব, একটা আগের দিনে একটা সবাইকে আমার ঘাট ছিল, এখন সেটা কর্পোরেট সেক্টর ঢুকে গেছে, এর মধ্যে কর্পোরেটিভ পুজো হচ্ছে এখন। হ্যাঁ, কর্পোরেটিভ পুজো হচ্ছে এবং তার সাথে সরকারি সাহায্য আছে সমস্ত রকমভাবে, 28 কোটি টাকা দিলেন সমস্ত পুজো কমিটিগুলোকে, 10,000 টাকা করে দিলেন, 28 কোটি টাকা, কার টাকা? আমার আপনার ট্যাক্সের টাকা, ট্যাক্সের টাকা 28 কোটি টাকা দিয়ে অন্য কাজে ডেভেলপমেন্ট আসতে একটু অন্যদিক থেকে ব্যবহার করলে পশ্চিমবঙ্গের মানুষের উপকার হতো এবং এই কারণেই বলে আরো 1,00,000 টাকা খরচা হলো। সুতরাং আমার মনে হয় এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, লোক দেখানো কাজ গিমিক হয়ে যাচ্ছে, এটা দিয়ে কোনো সাংস্কৃতিক বার্তা বিশ্ব দরবারে পৌঁছবে না, আর এটা দিয়ে মানুষের কোনো উপকার হবে না।
নদীতে প্রতিমা বিসর্জনের ফলে যে দূষণ হয় তার রোধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে?
হ্যাঁ, এটা একটা খুব ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে সুপ্রিম কোর্ট বহুবার বলেছে যে নদীতে যদি প্রতিমা বিসর্জন দেওয়া হয় তাহলে মাটি বা খড় বা কাঠের যে সমস্ত কাঠামো থাকে সেগুলোতে দূষণ ছড়ায় না, কিন্তু রং থেকে খুব দূষণ ছড়ায় এবং সেটা অত্যন্ত ক্ষতিকারক সামুদ্রিক নদীর যে জলজ প্রাণীদের জন্য বা মাছের জন্য, এমনকি যারা নদীতে স্নান করতে যান বা নদীর জল যারা পান করেন, যারা অন্যান্য ভাবে নদী ব্যবহার করেন তাদের জন্য। সুতরাং এবারে গত 2-3 বছর থেকেই এটা শুরু হয়েছে যে নদীতে বিসর্জন দেওয়ার পরই ক্রেনে করে সেটা আবার ওই কাঠামোটা তুলে ফেলা হচ্ছে যাতে রংটা ওই নদীতে মিশে না যাচ্ছে। এটা একটা খুব ভালো প্রচেষ্টা। কলকাতায় তো এটা খুবই সার্থকতার সঙ্গে করা হয়েছে এবং জেলারও যেসব জায়গায় বড় বড় জায়গায় পুজো হয় সেই সব জায়গাতেও করা হয়েছে, সেটা আরো বাড়ানো হবে। পুরোপুরি ক্রেনে করে একেবারে নদীতে বিসর্জন দেওয়ার পরই সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে। এটা একটা খুব উল্লেখযোগ্য একটা প্রচেষ্টা সরকারের তরফে।
দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকেও।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
এবং আগামীকাল আমাদের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আপনাদের প্রশ্ন ও মন্তব্য করতে আমাদের ফেসবুক পেজে লিখতে পারেন অথবা bangla@voanews.com এ ইমেল করতে পারেন। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ঠিক কোন বিষয়ে ডেমোক্রেট এবং রিপাবলিকান একমত হবে তা খুঁজে বের করা কঠিন। তবে একটি ব্যাপারে দুই দলই অবশ্য একমত, এবং সেটি হচ্ছে এই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন প্রধান, যার মাধ্যমে নির্ণয় করা সম্ভব হবে আগামী 2 বছর কংগ্রেস কাদের দ্বারা নিয়ন্ত্রিত হতে যাচ্ছে। ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা জিম মালোনের প্রতিবেদন পড়েছি আমি, এবং আমার সঙ্গে ছিলেন তাওহিদুল ইসলাম। এবারের মধ্যবর্তী নির্বাচন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তিনি জনসাধারণের উদ্দেশ্যে বললেন,
All of this extraordinary progress is at stake. It is at stake. I'm not on the ballot, but in a certain way I'm on the ballot, so please go out and vote. Go out and vote.
এই নানা ধরনের অসাধারণ অগ্রগতিগুলো চরম ঝুঁকিতে পড়ে যাবে। আমি সরাসরি নির্বাচনে অংশ না নিলেও পরোক্ষভাবে আছি, তাই আপনাদের অনুরোধ করছি আপনারা ভোট দিন।
ট্রাম্প তাঁর এই বক্তব্য দিয়ে সমর্থকদের ভোট দেওয়ার বিষয়ে যেমন অনুপ্রেরণা দিচ্ছেন, তেমনই অনুপ্রাণিত হচ্ছেন তাঁর সমালোচকেরাও, যেমন জেনি হাইন্স। জেনি বললেন,
There's an active resistance to this president who is operating as if he is above the law.
President Trump-er monobhab emon je tini ainer urdhe. Tar ei monobhaber biruddhe sokriyo protirodh gore utheche. American University-r bisheshoggo David Barker bolen, ei bochhorer nirbachone President Trump hocchen moddhomoni. David aro bolen,
Yes, Democrats from you know the day after the election in 2016
2016 নির্বাচনের পর থেকে ডেমোক্রেটরা ঠিক এই দিনটির অপেক্ষায় আছে, এবং পুরো নির্বাচন ট্রাম্পকে ঘিরেই, যা ট্রাম্প নিজেও জান।
জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির লারা ব্রাউন বলেন, ট্রাম্প কংগ্রেসের নির্বাচনকে জাতীয় নির্বাচনে পরিণত করার একটি প্রথা শুরু করেছেন। লারা আরো বলেন,
It really is now all national and everyone is kind of looking at this as
আসলেও ব্যাপারটি জাতীয় নির্বাচনের মতো হয়ে দাঁড়িয়েছে। সবাই এই নির্বাচনকে দেখছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার দলের পক্ষে এবং বিপক্ষে গণভোট হিসেবে। ট্রাম্পের সাবেক দক্ষ পরিচালক স্টিভ ব্যানন বলেন, ট্রাম্প এবং তার দলের জন্য এটি বোধগম্য। তিনি আরো বলেন,
I think if you make this a national referendum and nationalize this election on the success of president
আমার মনে হয় এই নির্বাচনকে যদি জাতীয় গণভোটে পরিণত করা যায় এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্বের সফলতা বিবেচনা করলে আমরা ধরে নিতে পারি যে ডেমোক্রেটরা একটু অসুবিধার মধ্যে পড়ে যাবেন।
তবে এই বিষয়ে অনেকেই সন্দিহান, যার মধ্যে রয়েছেন সাবেক রিপাবলিকান ন্যাশনাল চেয়ারম্যান মাইকেল স্টিল। তিনি বলেন,
All right, fine. You want it to be about you? Well, every candidate on the ballot now has to account for your behavior.
ঠিক আছে, আপনি যদি চান এই পুরো নির্বাচন আপনাকে কেন্দ্র করেই হবে, তাহলে তাই হবে। তবে এক্ষেত্রে ব্যালটে থাকা প্রত্যেক প্রার্থীকে আপনার ব্যবহার এবং আপনার টুইটের জন্য জবাবদিহি করতে হবে।
মেরিল্যান্ডের কংগ্রেস সদস্য ডাচ রুপার্সবার্গার এর মতে ট্রাম্পের কারণে ডেমোক্রেটদের সংখ্যা বাড়বে। রুপার্সবার্গার আরো বললেন,
When all you do is care about yourself and not about people what they need, not about your seniors needing medical care.
একজন দেশনেতা যখন সারাক্ষণ জনগণের কথা না ভেবে নিজের কথা ভাবেন, তখন দেশের জনগণের কি প্রয়োজন, বয়স্কদের কি কি চিকিৎসা জরুরি সেদিকে নজর দেন না। এটা খুবই দুঃখজনক। আমার ধারণা এ কারণেই এবার বেশি সংখ্যক মানুষ ভোট দেবেন।
তবে গ্যালপ পোলস্টারের ফ্র্যাঙ্ক নিউপোর্ট মনে করেন এই সব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প মোটেই বিচলিত নন, তিনি তার সমর্থকদের সমাবেশ নিয়ে ব্যস্ত। ফ্র্যাঙ্ক আরো বলেন,
He's kind of given up on attempting to broaden his appeal, it looks like. It fits more with his style. He has a very, as we all know, a very combative style.
দেখে মনে হচ্ছে তিনি তার আবেদন বিস্তৃত করতে আগ্রহী নন। তিনি একজন লড়াকু নেতা, শত্রু বানাতে তিনি পছন্দ করেন যাতে তাদের সাথে তিনি লড়তে পারেন, এবং এই কারণেই তার মতো একজন প্রেসিডেন্টের পক্ষে আবেদন বিস্তৃত করা কঠিন।
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের নাম ব্যালটে না থাকলেও নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে তিনি আগামীতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে থাকবেন কিনা। মধ্য আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী কয়েক হাজার মানুষ মেক্সিকো যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে প্রবেশের আশায়। বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনেও এটি প্রভাব ফেলতে পারে এমন মত অনেকের। ভয়েস অফ আমেরিকায় সহকর্মী ব্রায়ান প্যাডেনের রিপোর্ট থেকে তথ্য নিয়ে নিউইয়র্কে অভিবাসন সহায়তায় সংক্রান্ত পেশাজীবী মাইনুদ্দিন নাসিরের সঙ্গে কথা বলে রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সঞ্জনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার শুরু থেকেই অভিবাসন বিরোধী নানা বক্তব্য দিয়ে অনেকের মনেই অভিবাসন বিরোধী মানুষ হিসেবে একটি ধারণা করে নিয়েছেন। গত কয়েক সপ্তাহ ধরে সীমান্তে জড়ো হওয়া কয়েক হাজার মধ্য আমেরিকানের বহরটি যেন যুক্তরাষ্ট্রে না ঢোকে সেজন্যে তিনি নানা প্রয়াস নিচ্ছেন। এটিকে জাতীয় দুর্যোগের মতো একটি বিষয় হিসেবে দাঁড় করানোর প্রয়াস রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের। বিষয়টিকে অনেকেই মনে করছেন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে নানা বিতর্ক এড়ানোর জন্য একটি প্রচেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পের। ট্রাম্প সমর্থকদের জন্য মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে জড়ো হওয়া মধ্য আমেরিকার অভিবাসন প্রত্যাশীদের বহর মধ্যবর্তী নির্বাচনের আগে একটি রাজনৈতিক আশীর্বাদ, এমন মন্তব্য করেছেন ফেডারেশন ফর আমেরিকান ইমিগ্রেশন রিফর্মের কর্মকর্তা ড্যান স্টেইন। যেমনটি তিনি বলেন,
Politically speaking, it's probably going to be an election game changer because nothing is more powerful and potent than the
বলছিলেন রাজনৈতিকভাবে বলতে হয় এই বিষয়টি সম্ভবত নির্বাচনের দৃশ্যপট বদলে দিতে পারে। অনিয়ন্ত্রিত মানুষের ঢল হতে পারে বড় একটি শক্তি। শুনছিলেন গুয়াতেমালার সীমান্ত প্রাচীর ভেঙে মেক্সিকো প্রবেশকারী ওই বহরের মানুষের কোলাহল, চিৎকার, বিক্ষোভে দেয়া বক্তব্য ইত্যাদি। নানা বাধা অতিক্রম করে মেক্সিকোয় সম্ভাব্য বসবাসের নানা প্রলোভন ত্যাগ করে হাজার হাজার মানুষ মেক্সিকো প্রবেশ করে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে আসতে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে। তাদের বেশিরভাগই হন্ডুরাসের। দেশটির সংঘাত এবং দারিদ্র থেকে পালিয়ে বাঁচতে চায় তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ওই অভিবাসীর বহরকে জাতীয় দুর্যোগ আখ্যা দিয়েছেন। তিনি ওই অঞ্চলে সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের দিকে আসায় অভিযান বন্ধ না করলে সেখানে সেনা মোতায়েন করে মেক্সিকোর সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। নেভাডায় এক রাজনৈতিক সমাবেশে শুক্রবার প্রেসিডেন্ট ওই বহরকে ডেমোক্রেটদের বিষয় বলেও উল্লেখ করেছেন।
The Democrats want caravans. They like the caravans. A lot of people say, I wonder who started that caravan.
প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন ডেমোক্রেটরা অভিবাসীর বহর চায়, তারা ওই বহর পছন্দ করে। ডেমোক্রেটরাও তার জবাবে বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প স্বাস্থ্য ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পাশ এড়াতে এখন জনগণের ভাবনাকে অন্যদিকে ঘোরানোর জন্যই নতুন নতুন এইসব ইস্যু সৃষ্টি করছেন। ওই বহরে থাকা নারী এবং শিশুসহ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন কর্মীরা। প্রেসিডেন্ট ট্রাম্প ওই অভিবাসীর বহরকে মানুষদেরকে অপরাধী বলে মন্তব্য করায় অভিবাসন কর্মীরা তার কড়া সমালোচনা করছেন। আমেরিকান ইমিগ্রেশন কাউন্সিলের কর্মকর্তা রয়েস বার্নস্টেইন মুরে যেমনটি বলেন,
I mean, I think that the caravan becomes an excuse for the president to ratchet up his rhetoric that is quite hostile and
বলছিলেন আমি মনে করছি ওই অভিবাসীর বহরটি প্রেসিডেন্ট ট্রাম্পের একটি অজুহাত যা দিয়ে অভিবাসীদের বিরুদ্ধে তার নেতিবাচক মন্তব্য বা বাগাড়ম্বর আরও বাড়ানোর একটি সুযোগ। আমেরিকান অভিবাসন কাউন্সিল সম্প্রতি বলেছে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন বাড়ছে না, তবে অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন মেক্সিকো সীমান্তের ওই অভিবাসীর বহর নিয়ে
নানা ঘটনা ঘটতে পারে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প যে অবৈধ অভিবাসীদের পরিবারের সদস্যদের বিচ্ছিন্ন করবার নীতি নিয়েছিলেন সেসব সমালোচনা হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠতে ব্যবহৃত হতে পারে এই বিষয়টিও। অভিবাসন বিরোধী কর্মীরা জোর দিচ্ছেন এই বিষয়টিকে পুঁজি করে রিপাবলিকান ভোটারদের সমর্থন আদায় করতে এবং সীমান্ত আইন জোরদার করবার বিষয়টিকে একটি নির্বাচনী ইস্যুতে পরিণত করা যায় কিনা সেটি ভাবতে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি কিছুক্ষণ আগেই, আমি কথা বলেছি অভিবাসন সহায়তায় কর্মরত নিউ ইয়র্কের পেশাজীবী মঈনুদ্দিন নাসেরের সঙ্গে, শোনাই। মঈনুদ্দিন নাসের, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছ থেকে মূলত জানতে চাচ্ছি যে মেক্সিকো যুক্তরাষ্ট্র সীমান্তে মধ্য আমেরিকান দেশগুলোর যে বিশাল আকারের একটি অভিবাসী বহর অপেক্ষা করছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য চেষ্টা করছে, তো এদের ব্যাপারে বর্তমান প্রশাসনের কী পদক্ষেপ হতে পারে এক, আর দ্বিতীয়ত হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের আগে এই বিষয়টি নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা?
নির্বাচন অবশ্যই প্রভাব ফেলবে এটা নিঃসন্দেহে। আমি বলতে চাই যে ক্যারাভানটা যেভাবে এবারের ক্যারাভান অন্যান্য সময়ের চাইতে একটু ভিন্ন ধরনের, আপনার মানে আজকে যে খবরটা দেখা যাচ্ছে সেই খবরে বলা হচ্ছে যে 7,000 অপেক্ষা করছে এই সীমান্তে, আরো 1,000 আসার জন্য প্রস্তুতি। এর মধ্যে মেক্সিকোতে আপনার পুলিশের উপরে হামলা করা হয়েছে এবং মাইগ্রেন্টের পক্ষ থেকে পুলিশের মেক্সিকান এক পুলিশের আপনার মানে মাথা ফেটে দেয় এমন ভাবে এটা প্রচার করা হচ্ছে যে মাইগ্রেন্টরা আনরুলি হয়ে গেছে। এখন বলা হচ্ছে এই যে ক্যারাভান আসার পেছনে সরকারি মহল থেকে বলা হচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে বলছেন যে ডেমোক্র্যাট এবং রাজ দায়ী এবং অন্য একটা গ্রুপ থেকে বলা হচ্ছে যে জর্সরোস এর পিছনে রয়েছে, কিন্তু আমার এবং কিন্তু জর্সরোস এর সংগঠন সেটা অস্বীকার করেছে যে তাদের কোনো উস্কানি এই ক্যারাভানের পিছনে নেই, আর ডেমোক্রেটরা বলেছে যে তারা এখানে কোনোভাবেই এটা জড়িত না। এখন যেভাবে ক্যারাভানটাকে হ্যান্ডেল করা হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা নির্বাচনকে কেন্দ্র করে হ্যান্ডেল করা হচ্ছে, সরকারি মহল থেকে দেখানো হচ্ছে যে ইমিগ্রেশন এইভাবে যেভাবে আসছে সেটা ডেমোক্রেটরা আসলে এইভাবে মানুষ আসতে থাকবে এবং এটা এই ধরনের একটা যে প্রবণতা সৃষ্টি করা হচ্ছে এটা কোনোভাবেই এটা শুভ নয়। আমার মনে হচ্ছে সরকারের উচিত ডেমোক্রেট এবং সমস্ত দল মিলে বসে এটাকে কিভাবে সমাধান করবে এটা একটা যৌথ সিদ্ধান্ত নেওয়া, কিন্তু নির্বাচনের আগে এই ধরনের কোনো যৌথ সিদ্ধান্ত না নিয়ে একে অপরের উপরে দোষ চাপিয়ে সম্ভবত বিষয়টাকে আরো একটু গোলাটে করবে এবং ইমিগ্রেশন যেভাবে নিয়ত আমেরিকান পলিটিক্সে প্রভাব ফেলেছে এই মধ্যবর্তী নির্বাচনে এর চাইতে কিছু বেশি প্রভাব ফেলবে বলে আমার মনে হয়।
আচ্ছা, এখন আমি মূল প্রশ্ন যেটা করেছিলাম যে এই ক্যারাভ্যানে আপনি বললেন প্রায় 7,000, তো এদের আসলে কপালে কি আছে বলে আপনার মনে হয়?
এরা যদি আমেরিকান আইন ফলো করা হয় তাদেরকে আপনার মানে চেক করে তারা যদি নির্বাচন, যেমন এর মধ্যে অলরেডি 700 মতো মেক্সিকোতে অ্যাসাইলাম সিক করেছে, এখানে যে সবাই যে খারাপ তার না এরকম না, কিন্তু বলা হচ্ছে যে এখানে অনেক আনরুলি লোক এবং মানে অনেক ক্রিমিনাল এখানে অপরাধী এখানে ঢুকে গেছে এবং এখন নতুন ভাবে বলা হচ্ছে যে আইসিসের লোকও মধ্যপ্রাচ্য থেকে এসে এখানে ঢুকে গেছে। এটা এই যে প্রচার প্রপাগান্ডা এটা আমার কাছে যদি এটা সত্যি যদি হয়, এটা প্রচার প্রপাগান্ডা না হয় এটা যদি সত্যি হয়
তাহলে এটা আশঙ্কার
ভয়ের ব্যাপার।
জি,
ভয়ের ব্যাপার।
যাই হোক, এটার একটা সুষ্ঠু সমাধান হোক এটা আমরা সবাই আশা করি।
সুষ্ঠু সমাধান এখন মানে এই ক্যারাভানদের কপালে আপনার মানে যেটা এখনো পর্যন্ত কোনো পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না, মেক্সিকোতে যারা আশ্রয় প্রার্থী তারা মেক্সিকোর আইন অনুসারে হয়তো আশ্রয় পাবে সেখানে, কিন্তু অলরেডি মেক্সিকো একটা ব্যারিয়ার ক্রিয়েট করেছে এখানে আমেরিকাতে আসতে, এটা আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে একটা নেগোসিয়েশনের পর্যায়ে রয়েছে, এটা কতদিন পর্যন্ত মেক্সিকো ঠেকাইয়া রাখবে এটা একটা দেখার বিষয়।
জি, অসংখ্য ধন্যবাদ মঈনুদ্দিন নাসের, ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
ওকে, থ্যাংক ইউ, বাই।
রডনি বাটলার গত 30 বছর ধরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে পিয়ানো টিউনিংয়ের কাজ করছেন। মঞ্চে দেখা না গেলেও রডনি বাটলার যুক্তরাষ্ট্রের জাতীয় সিম্ফনি অর্কেস্ট্রা সংস্থার একজন অপরিহার্য শিল্পী। এই বিষয়ে আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে ভয়েস অব আমেরিকার সংবাদদাতা করিনা বাফ্রাজিয়ানের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জয়তি দাশগুপ্ত।
মিস্টার রডনি বাটলার গত 30 বছর ধরে পিয়ানো টিউনিং করার কাজ করছেন। গত দশক ধরে তিনি ওয়াশিংটনের কেনেডি সেন্টারে কাজ করছেন। যদিও তাকে সর্বসমক্ষে খুব একটা দেখা যায় না, কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিম্ফনি অর্কেস্ট্রা সংস্থার একজন অপরিহার্য সদস্য। মিস্টার রডনি বাটলারের স্বপ্ন ছিল যে বড় হয়ে তিনি একজন সুরকার হবেন, কিন্তু মঞ্চে দর্শকদের মুখোমুখি হবার ভয়ে তিনি তার সেই স্বপ্নকে কোনোদিনই সফল করে তুলতে পারেননি। কিন্তু সঙ্গীতকে ভুলে থাকা এবং সঙ্গীত জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়া তার পক্ষে প্রায় অসম্ভব ছিল, তাই তিনি তার ভাইয়ের পিয়ানো স্টুডিওতে সাহায্য করতে এগিয়ে আসেন।
And then I realized how tuning of the piano affected the harmony, and of course I was always drawn to jazz music. And so the two kind of came together in me at about the age of 16. And my brother Rick gave me a course in piano tuning. It was a great big book. And I would literally...
তিনি বলেন যে ভাইয়ের এই পিয়ানো স্টুডিওতে কাজ করতে করতে পিয়ানো টিউনিং আমাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল, তা আমি বুঝতে পেরেছিলাম। আমার বরাবরই জ্যাজ মিউজিকের প্রতি একটা বিশেষ আকর্ষণ ছিল। আমার বয়স যখন 16 বছর তখন এই দুটো জিনিস, অর্থাৎ পিয়ানোতে টিউনিং করা এবং জ্যাজ মিউজিকের প্রতি আকর্ষণ, একই সাথে আমাকে প্রভাবিত করেছিল। এই সময় আমার ভাই আমাকে পিয়ানো কিভাবে টিউনিং করতে হয় তাই নিয়ে একটা প্রশিক্ষণও দিয়েছিল। একটা বড় মোটা বই নিয়ে সে আমাকে শেখাতো এবং ওই বয়সে আমি আমাদের বাড়ির বড় গ্র্যান্ড পিয়ানোতে বসে বসে টিউনিং করা অভ্যেস করতাম। রডনি বাটলার একা একা কাজ করতেই ভালোবাসেন, কেননা তিনি বলেন যে এইভাবে যন্ত্রের সাথে তিনি মনের যোগাযোগ সহজেই করতে পারেন। তিনি প্রধানত স্টাইনওয়ে গ্র্যান্ড পিয়ানোগুলি নিয়ে কাজ করছেন। কেনেডি সেন্টারে এরকম 7টি পিয়ানো আছে এবং প্রত্যেকটির মূল্য হলো গিয়ে প্রায় $100,000 মতো। মিস্টার বাটলার বলেন যে এই 7টি পিয়ানো কিন্তু দেখতে হুবহু একরকম হলেও প্রত্যেকটি পিয়ানো কিন্তু নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে বর্তমান। প্রত্যেকটি পিয়ানোর আওয়াজও ভিন্ন, যেন বিভিন্ন সুরকারদের মতো তারাও তাদের পৃথক সত্তা নিয়ে বর্তমান। তিনি আরো বলেন যে তিনি যখন বিভিন্ন সুরকার অথবা পিয়ানো বাদকদের নিয়ে কাজ করেন, তাদের সাথে কাজ করে তিনি যে বৈচিত্র্য খুঁজে পান, এই পিয়ানোগুলির মধ্যেও কিন্তু সেই বৈচিত্র্য উনি লক্ষ্য করেন। যেসব সুরকারদের নিয়ে তিনি কাজ করেছিলেন তাদের মধ্যে রাশিয়ান বংশোদ্ভূত কিরিল গাইনস্টাইন তার মনে সব থেকে বেশি প্রভাব ফেলেছিল।
I learned so much from him. He didn't object to the piano, but he wanted it set up in a certain way. He showed me how he wanted it set up in a matter of 20 minutes.
তিনি বলেন যে আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তিনি চেয়েছিলেন পিয়ানোটিকে একটি নির্দিষ্টভাবে টিউনিং করতে, অর্থাৎ সেট আপ করে দিতে। তিনি আমাকে দেখিয়ে দিয়েছিলেন যে কিভাবে পিয়ানোটির টিউনিংটা করতে হবে এবং 20 মিনিটের মধ্যে আমি যখন পিয়ানোটিকে টিউন করে দিয়েছিলাম এবং তারপর খুব অল্প সময়ের জন্য ওনার সামনে আমি যখন পিয়ানোটি বাজিয়েছিলাম তখন উনি বুঝতে পেরেছিলেন যে আমি সঙ্গীতে খুবই আগ্রহী। এরপর তিনি পিয়ানোর কারিগরিতে যথেষ্ট উৎসাহ দেখিয়েছিলেন এবং আমার জন্য এটি ছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। মিস্টার বাটলার আরও বলেন যে তার শৈশবের স্বপ্ন বাস্তবে রূপায়িত না হলেও ঘটনাপ্রবাহ যেদিকে গেছে এবং আজ তিনি যে অবস্থায় রয়েছেন তার জন্য তার কোনো অনুতাপ নেই, তিনি যথার্থই খুশি। মিস্টার রডনি বাটলার আরও বলেন যে
But fortunately with piano work I have a confidence with regard to that I lack in so many other areas of my life which has allowed me to be very creative in
my approach. তিনি বলেন যে যদিও জীবনের অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে ওনার আত্মবিশ্বাসের অভাব রয়েছে, কিন্তু পিয়ানোর ক্ষেত্রে ওনার যথেষ্ট আত্মবিশ্বাস আছে এবং সেই আত্মবিশ্বাসই উনাকে এই কেনেডি সেন্টারে একজন সৃজনশীল শিল্পী হতে সাহায্য করেছে। তিনি আরও বলেন যে যেহেতু আমার অন্যান্য কোনো কিছু নিয়ে আর ভাবতে হয় না এবং আমি নিজে যথার্থই একজন শিল্পী, কোনো রকম মানসিক চাপ ছাড়াই আমি অনেক সৃজনশীল হতে পারি। অর্থাৎ তিনি বলতে চাইছিলেন যেসব মানুষেরা মঞ্চে সঙ্গীত পরিবেশন করে থাকেন তাদের অনেক প্রকার মানসিক চাপও সহ্য করতে হয়, যা অনেক সময় সৃজনশীলতার পরিপন্থী। যেসব পিয়ানো বাদকেরা মিস্টার বাটলারের পিয়ানো টিউনিং দ্বারা বিশেষভাবে উপকৃত হয়েছেন তারা কিন্তু বলেছেন যে তিনি সত্যিকারেরই একজন বড় শিল্পী এবং তারা এও বলেন যে তিনি তার কাজটি যথেষ্ট দক্ষতার সাথে করতে পারতেন, কিন্তু তার এই দক্ষতা কোনোদিনই দর্শক বা শ্রোতাদের হাততালি দিয়ে প্রমাণের অপেক্ষা রাখেন।
আর এবার শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন ইংরেজি শিক্ষার আসর এভরিডে গ্রামার।
ক্লাস আমাদের সাপ্তাহিক আয়োজন এভরিডে গ্রামারে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম। অনুষ্ঠান উপস্থাপন করছি আমি আনিস আহমেদ, আর আমার সঙ্গে রয়েছে
আমি সাবরিনা চৌধুরী।
সাবরিনা, বলো দেখি আজ ইংলিশ গ্রামারের কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব?
তা তো ঠিক বলতে পারছি না, তবে আমি কিন্তু অনুমান করতে পারছি যে আজও বোধহয় আমরা ফ্রেজাল ভার্ব নিয়ে আলাপ আলোচনা করব।
না, এবার কিন্তু তোমার অনুমান ঠিক হলো না, আগে যদিও কয়েকবার তোমার অনুমান ঠিক হয়েছিল। আজ আমরা আসলে আলোচনা করব এক্সপ্লেটিভস।
এক্সপ্লেটিভস, আমার তো যতটুকু মনে পড়ে যে ডিকশনারিতে এর মানেটা বেশ খারাপ, মানে যেমন ধরুন মানে অশ্লীল গালিগালাজ করা এরকম কিছু একটা।
হ্যাঁ, সেটা একটা মানে বটে, তুমি ভুল বলনি। আর এই বিষয়টি নিয়ে আসলে লুসিয়াও বেশ কনফিউজড, কিন্তু গ্রামারে এর একটা অন্য অর্থ আছে।
আচ্ছা, তাহলে গ্রামারে এক্সপ্লেটিভস এর অর্থটা কি?
এই এক্সপ্লেটিভস শব্দটার অর্থ গ্রামারে ঠিক কি সেটার জন্যই শোনা যাক কাভের এই মন্তব্য।
ইন গ্রামার, এক্সপ্লেটিভস আর ওয়ার্ডস দ্যাট হ্যাভ গ্রাম্যাটিক্যাল পারপাস বাট ডু নট ক্যারি মিনিং।
তাহলে সাবরিনা, এই এক্সপ্লেটিভস সম্পর্কে কাভে কি বলছে?
হ্যাঁ, কাভে আসলে বলছে যে এই এক্সপ্লেটিভস আসলে কোনো বাজে শব্দ নয়, মানে ব্যাকরণে এর ব্যবহারের একটা উদ্দেশ্য রয়েছে, কিন্তু আসলে এর কোনো অর্থ নেই।
হ্যাঁ, একদম ঠিক বলেছো। এবার শোনো এই এক্সপ্লেটিভস সম্পর্কে আরও কিছু কথা লুসিয়া এবং কাভের মধ্যকার সংলাপে।
There is a good way to explain this subject. I just know it, but I don't think I know much about expletives.
Well, you actually just gave a really good example. You used what is called an existential there sentence.
What is that?
Let me explain by using a shorter sentence. There are mice in the house. There, an expletive, is the grammatical subject. Mice is the logical subject, and in the house is an adverbial.
Okay, but why would I use an expletive if it has no meaning?
হ্যাঁ, এখানে লুসিয়া বলছে যে এই বিষয়টা বোঝানোর একটি ভালো উপায় আছে। সে কিন্তু এতটুকুই জানে যেটা বলল, তবে আসলে মানে এক্সপ্লেটিভসটা আসলে কি সে সম্পর্কে এত বিশদভাবে সে জানে না।
হ্যাঁ, আর এখানেই কিন্তু কাভে একটা খুব মজার কথা বলল।
কি কথাটা যেন?
কাভে বলল ওই যে লুসিয়া তার বাক্যের শুরুতে দেয়ার শব্দটি ব্যবহার করেছিল সেটাই আসলে এক্সপ্লেটিভ। কাভে বলছে যে লুসিয়ার এই বাক্যে আসলে একটা এক্সিস্টেন্সিয়াল দেয়ার ব্যবহার করা হয়েছে।
ব্যাপারটা তো আমার কাছে আরেকটু জটিল হয়ে গেল, এই এক্সিস্টেন্সিয়াল দেয়ার এই ব্যাপারটা কি?
হ্যাঁ, কথাটা অবশ্য আমাদের অনেকের কাছেই পরিচিত নয়, এমনকি লুসিয়াও কিন্তু সে কথাই জানতে চাইছে। এ ব্যাপারে কাভে লুসিয়াকে বোঝানোর জন্যে একটা ছোট্ট বাক্য বলল।
হ্যাঁ, কাভের বাক্যটা ছিল যে দেয়ার আর মাইস ইন দ্য হাউস, কিন্তু ওর এই বাক্যটা কিন্তু ঠিক বোঝা গেল না।
আসলে এখানে কাভে বলছে যে এই বাক্যে ব্যবহার করা দেয়ার, যেটা বাক্যের একেবারে গোড়াতে ব্যবহার করা হচ্ছে, সেই দেয়ার হচ্ছে এক্সপ্লেটিভ। ব্যাকরণের সংজ্ঞা হিসেবে সেটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল দেয়ার, তাই এটাকে গ্রামেটিক্যাল সাবজেক্ট বলা হচ্ছে। আর এখানে তাই মাইস হচ্ছে লজিক্যাল সাবজেক্ট, অর্থাৎ আসল সাবজেক্ট সেটাই, আর ইন দ্য হাউস সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আর এই যে এক্সপ্লেটিভ আমরা বললাম দেয়ার গোড়ার দিকে, এর কিন্তু কোনো মানে নেই।
হ্যাঁ, আর এজন্যই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে কাভে বলল যে বাক্যে এক্সপ্লেটিভস হচ্ছে শব্দহীন, এক্সপ্লেটিভস হচ্ছে অর্থহীন শব্দ, তো তাহলে এরকম অর্থহীন শব্দ ব্যবহার কেনই বা আমরা করছি?
খুব ভালো প্রশ্ন করেছো সাবরিনা তুমি, ঠিক একই প্রশ্ন লুসিয়ারও। তাহলে শোনা যাক এ ব্যাপারে কাভির কি ব্যাখ্যা।
Phrases such as there is or there are point to the existence of something. They have meaning, but the individual word there, an expletive, doesn't have a meaning. It is serving a grammatical purpose. It helps writers and speakers control the rhythm of a sentence.
আসলে কি জানো সাবরিনা, কাভি বলছে যে দেয়ার ইজ কিংবা দেয়ার আর এই ধরনের ফ্রেজ কোনো কিছুর অবস্থানকে, অবস্থিতিকে, অস্তিত্বকে নির্দেশ করে।
আচ্ছা, আর সেজন্যই কি এটাকে এক্সিস্টেন্সিয়াল দেয়ার বলা হয়?
হ্যাঁ, একদম ঠিক বলেছ। বাক্যের কিংবা বিষয়ের যে অস্তিত্ব তাকে নির্দেশ করছে বলেই এই ধরনের দেয়ার হচ্ছে এক্সিস্টেন্সিয়াল দেয়ার।
আচ্ছা, আর এই দেয়ারের তো একটা অর্থ আছে, যেমন সেখানে।
হ্যাঁ, এই কথাটা তুমি ঠিক বলেছ। যেমন ধরো এই ধরনের বাক্য আই ওয়েন্ট দেয়ার, এখানে পরিষ্কারভাবেই মনে হচ্ছে যে দেয়ারের মানে হচ্ছে সেখানে। কিন্তু যখন এটা বাক্যের প্রথমে ওই এক্সিস্টেন্সিয়াল দেয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন এর ভূমিকাটা শুধু ব্যাকরণের মধ্যেই সীমিত, এর কোনো মানে কিন্তু থাকে না।
তাহলে এ ধরনের দেয়ার ব্যবহার করে লাভটা কি?
না করলে তো বাক্যটা ব্যাকরণগতভাবে সম্পূর্ণই হবে না। আর এতে, যেমনটি কাভিও বলছে, লেখক এবং পাঠক এরকম যদি ব্যবহার করা হয়, তাহলে লেখক এবং পাঠক বাক্যের এক ধরনের ছন্দ বজায় রাখতে পারেন। কল্পনা করে দেখো, দেয়ার বাদ দিয়ে এই বাক্যটা, দেয়ার আর মাইস ইন দ্য হাউস, পুরো বাক্যটাই ভুল এবং অর্থহীন হয়ে যায় নাকি? হ্যাঁ, এই বাক্যে আলাদা করে যদি দেয়ারের কোনো মানে অবশ্য নেই, কিন্তু গ্রামেটিক্যাল শুদ্ধতার মধ্য দিয়ে এর অর্থ খুঁজে পাওয়া যায়।
এখন বুঝতে পারছি পরিষ্কারভাবে। স্ল্যাশ ভিওএ বাংলা
এভরিডে গ্রামারের আজকের এই সংকলন বন্ধ করার আগে
আমি সাবরিনা চৌধুরী
আর আমি আনিস আহমেদ আপনাদের সবার জন্য রেখে যাচ্ছি এক স্তবক শুভেচ্ছা।
আর এবার খেলার খবর জানাচ্ছেন তাহিদুল ইসলাম।
ধন্যবাদ সঞ্জনা। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আগামীকাল দ্বিতীয়টি এবং 26 নভেম্বর হবে তৃতীয়টি। এই বিষয় নিয়েই আমরা এখন কথা বলছি একজন সাংবাদিকের সঙ্গে, বাংলাদেশের যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ। মঞ্জুর মোর্শেদ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমরা আসলে, আমাদের সময় কম, আমরা খুব দ্রুত আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে কি কোনো ধরনের পরিবর্তন হচ্ছে দ্বিতীয় ওয়ানডেতে?
মূলত যে দলটা ঢাকায় প্রথম ওয়ানডেটা জিতেছে, 28 রানের প্রথম ওয়ানডে জয়ের যে দলটা, সেই যে একাদশটা সেটাই মূলত রাখা হবে বলে আমরা জেনেছি। কারণটা হচ্ছে এখন কিন্তু সবাইকে বাজিয়ে দেখা হচ্ছে এবং তরুণ ক্রিকেটার যারা তাদেরকে একটার একের অধিক ম্যাচে তারা আসলে সুযোগটা পাবে এবং সেই সুযোগ কাজে লাগিয়েই কিন্তু যদি তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে তাহলে কিন্তু তারা টিমে নিজেদের অবস্থান তৈরি করতে পারবে। আজকে কিন্তু মাস্টার বিন মারতুজ একটু নাখোশ হয়েছেন, তিনি বলেছেন সুযোগ যাদের দেওয়া হচ্ছে তারা কিন্তু ক্যাপিটালাইজ করতে পারছেন না এবং দল হিসেবে একসঙ্গে বাংলাদেশ জ্বলে উঠতে পারছেন না, এটা একটা হতাশার জায়গা। তো সেই জায়গাটা থেকে আসলে দ্রুত উত্থানের একটা রাস্তা খুঁজে পেতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক এবং বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্ক।
একই সঙ্গে এটাও তো সত্য যে সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন যে ফজলে রাব্বি, যার অভিষেক হয়েছে এবং 0 রানে তিনি ঘরে ফিরেছেন, তাকে আরেকটি সুযোগ দেওয়া উচিত এবং তিনি টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন, দুটি কি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না?
খানিকটা হলেও তো তাই হচ্ছে যে সুযোগ যারা পাচ্ছেন তারা আসলে ক্যাপিটালাইজ করতে পারছে না, তার মানে তাদের জায়গায় কিন্তু চেঞ্জ আনা উচিত। কিন্তু এটাও সত্য যে যাকে সুযোগ দেওয়া হলো, যিনি প্রথমবারের মতো দলে এলেন, তাকে কি আপনি একটি ম্যাচ খেলেই বাদ দেবেন, তাকে কি আরেকটা সুযোগ দেবেন না? সেই জায়গাটিতেই হয়তো মানে সুযোগটা রাখার একটা চিন্তা রয়েছে থিঙ্ক ট্যাঙ্কের।
জি, আমরা মঞ্জুর আর শেষ করবো আরেকটি ছোট্ট পরিসংখ্যা দিয়ে আপনার কাছ থেকে একটু মন্তব্য নিয়ে। সেটি হচ্ছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন পর্যন্ত 17টি ম্যাচ হয়েছে, তার মধ্যে আসলে 17টি নিষ্পত্তি হচ্ছে, দুটি হয়নি, এবং 10টিতে বাংলাদেশ জয় পেয়েছে। আমাদের সময় নেই, আমরা আজকের মতো শেষ করবো। আমরা আসলে জানতে চাচ্ছিলাম যে আপনি কি মনে করেন, কিন্তু আজকে আর সময় নেই। আজকের মতো খেলার খবর এখানেই শেষ করছি।
এখন সংক্ষিপ্ত সংবাদ পড়ছেন সরকার কবিরউদ্দিন।
অবশ্যই, তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র নিবাসী সৌদি সাংবাদিক জামাল খাশোগজির প্রাণনাশ ছিল পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং যারা এর জন্য দায়ী তারা এবং সেই সঙ্গে যেই এর জন্য হুকুম জারি করে থাকুক না কেন, এই সববারই শাস্তি বিধান হতে হবে। দেশের সংসদে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট খাশোগজি যেদিন কিনা ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে গিয়েছিলেন তার আগের দিনের বিবরণ থেকে শুরু করে সবিস্তার সব ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, দলবদ্ধভাবে বেশ কিছু লোক বিমানযোগে ইস্তাম্বুল গিয়ে পৌঁছেছিল কনসুলেটে খাশোগজির সঙ্গে কথা বলার জন্য, এবং ওখানকার বৈদ্যুতিন নজরদারি সিস্টেম থেকে হার্ড ড্রাইভ সরিয়ে ফেলা হয়েছিল। এরদোয়ান বলেন, খাশোগজির বাগদত্তা খাদিজা চেঙ্গিজ কনসুলেটের বাইরে তার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বেশ কয়েক ঘন্টা যাবৎ, এবং তারপর তুর্কি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে তিনি জানান খাশোগজিকে জোর করে কনসুলেটের ভেতরে আটকিয়ে রাখা হয়েছে, জীবন তাঁর বিপন্ন। এরদোয়ান বলেন, সৌদি আরব গোড়াতে যেভাবে দাবি করেছিল সেই মতো খাশোগজি ওই কনসুলেট ভবন থেকে বের হননি কখনোই। এই মাত্র গত সপ্তাহেই সৌদি আরব স্বীকার করে যে তিনি মারা যান কনসুলেটের ভেতরেই। মধ্যাঞ্চলবর্তী আমেরিকার অভিবাসীদের একটি কাফেলা এখন এগিয়ে আসছে সামনের পানে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যমেয়াদি নির্বাচনের দিনেও ঘনিয়ে আসছে দ্রুত। কারো কারো কাছে কাফেলার এই অগ্রযাত্রা রাজনৈতিক কোনো বার্তা তুলে ধরতেও পারে নির্বাচনের প্রেক্ষিতে। অবৈধ অভিবাসন প্রতিরোধকল্পে আইনবিধি জোরে সোরে বলবতের লক্ষ্য নিয়ে কর্মরত আমেরিকান অভিবাসন সংস্কার ফেডারেশনের প্রেসিডেন্ট ড্যান স্টেন বলছেন, রাজনৈতিক দিক দিয়ে এটাকে নির্বাচনী পালাবদলের অশনি সংকেত বলে মনে করা যেতে পারে। এর চেয়ে জোরদার আর কী হতে পারে যে অনিয়ন্ত্রিত অঢেল এক জনজোয়ার প্রচণ্ড শক্তিতে এসে ঢুকে পড়ছে আপনার দেশের ভেতরে। সদ্য সমাপ্ত সপ্তাহান্তে এরা গুয়াতেমালার সীমানা টুপকিয়ে মেক্সিকো সীমান্তের বেড়া ডিঙ্গিয়ে পুলিশের দাঙ্গা প্রতিরোধ চোখ রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে এসেছেন আরও সামনের পানে। প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের এ কাফেলাকে আপৎকালীন জাতীয় জরুরি অবস্থারূপে অভিহিত করেছেন টুইট বার্তায়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন বল্টন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের কাছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন যে 1987 সালের মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র চুক্তি হতে বের হয়ে আসতে চাইছেন তার ব্যাখ্যা তুলে ধরতে তার সঙ্গে দেখা করছেন। বল্টন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগুর সঙ্গেও দেখা করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সাম্প্রতিক আলোচনার প্রতি সাধুবাদ দিয়ে বলেছেন, আশাবাদী তিনি এ পথ ধরেই আফগানিস্তানে শান্তি আসবে তার মনে হয়। বলেন, এতে করে আঞ্চলিক সংযোগ প্রশস্ত হবে, অর্থনৈতিক সমৃদ্ধি ফুলে ফেঁপে উঠবে। সৌদি আরবের বিনিয়োগ সম্মেলনে ভাষণ দানকালে ইমরান খান আফগানিস্তানের ব্যাপারে সমঝোতা প্রতিনিধি হিসেবে কার্যরত যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জালমে খলিলজাদের সঙ্গে এ মাসের গোড়ার দিকে কাতারে তালেবানদের রাজনৈতিক আলোচকদের যে বৈঠক হয়েছিল তার উল্লেখ করেন। সোমালিয়ার উত্তরাঞ্চলবর্তী সুল এলাকায় পরস্পর প্রতিদ্বন্দ্বী মিলিশিয়া লড়াকুদের মধ্যেকার সংঘাতে কম হলেও 60 ব্যক্তি প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় বাসিন্দা ও সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গিয়েছে। সামুদ্রিক ঘূর্ণি ওয়েলা আজ মঙ্গলবার ভূমিভাগে পৌঁছিয়ে আঘাত হানবে মেক্সিকোর প্রশান্ত মহাসাগরবর্তী উপকূল ভাগ বরাবর। বিপজ্জনক ঝোড়ো হাওয়া লেপ্টে থাকা এ ঘূর্ণি বেশ শক্তিশালী বলেই ধারণা করা হচ্ছে। উপকূলবর্তী অঞ্চলগুলো এর প্রভাবে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর প্রভাবে প্রচণ্ড বর্ষণ, ভূমিধস, চলকে ওঠা বন্যার ঢল দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন রব ম্যাকলেইন, এবং ফেসবুক লাইভের দায়িত্বে ছিলেন সাফিউল আলম মাসুদ।
আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার এবং দেখবার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জনা ফিরোজ এবং আমার সঙ্গে থাকা
সরকার কবির উদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, ভালো থাকবেন, নিরাপদ থাকুন সবাই,
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.